ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, ওয়াশিংটনে এখন দুপুর দুটা, বাংলাদেশে রাত ১২টা, আর ভারতে রাত ১১:৩০। শ্রোতা দর্শকদের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি তাহিরা কিবরিয়া আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতোই বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতোই আসুন গোড়াতেই শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদে পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন প্রকাশিত প্রচেষ্টায় একটি বড় রকমের প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসার পথ বের করতে হবে, আর সেটি হচ্ছে সহিংসতায় ইন্ধন যোগানোর জন্য অন্যান্য দেশ এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সযত্নে সাজানো অভিযান। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগের একজন পদস্থ কর্মকর্তার কাছ থেকে এই সতর্ক বার্তাটি এল। এই ঠিক একদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় কৌশল ঘোষণা করেন। তাঁর প্রশাসন বলছে এ ধরনের নীতিমালা ঘোষণা এই প্রথম। বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের ভেতরে সহিংস উগ্রবাদীদের সঙ্গে দেশের বাইরের উগ্রবাদীদের প্রত্যক্ষ সম্পৃক্ততার বিষয়টিকে খাটো করেই দেখছে। একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, গোয়েন্দা সংস্থাগুলো অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ এবং বিদেশি সন্ত্রাসবাদীদের মধ্যে দৃঢ় কোনো সম্পর্ক পায়নি। তবে অন্যান্য কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে এর কারণ এই সম্পর্কে আদেশ ও নিয়ন্ত্রণ মডেল অনুসরণ করছে না। স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগের সন্ত্রাস বিরোধী সমন্বয়ক জন কোহেন উগ্রবাদ সম্পর্কে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় কর্মসূচি আয়োজিত ওয়েবিনারে বলেন, বর্তমান হুমকির একটি মূল উপাদান হচ্ছে সহিংস আচরণে প্রভাব করতে পারে এমন কাহিনী গ্রহণ করা এবং দ্রুততা ছড়িয়ে দেয়া। তিনি বলেন, হুমকি প্রদানকারী অনেকেই আছে রাশিয়া, ইরান কিংবা চীনের মতো বিদেশি সরকারগুলো অথবা উগ্রবাদী নেতা বা সন্ত্রাসী গোষ্ঠীগুলো, যারা ওই ধরনের ক্ষোভের সুযোগ নিয়ে সমাজের মেরুকরণ করছে। তবে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ উগ্রবাদীদের ওপর বিদেশি প্রভাব সম্পর্কে উদ্বেগ নতুন কোনো ব্যাপার নয়। বৃহস্পতিবার বিকেলে চীনের প্রথম মানুষবাহী স্থায়ী মহাকাশ কেন্দ্রে মহাকাশ যান চেনজু ১২ গিয়ে যুক্ত হল। এতে তিনজন অভিজ্ঞ মহাকাশ ভ্রমণকারী নাই হাই সেং, লিউ বোমিং এবং তাং হংবো রয়েছেন। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের জিওকান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে রওনা দেওয়ার ৬ ঘন্টা পর এটি ওই মহাকাশ কেন্দ্রের সঙ্গে মিলিত হয়। এই তিনজন মহাকাশচারী আগামী ৩ মাস ওই মহাকাশ কেন্দ্রে থাকবেন, যার নামের অনুবাদ হচ্ছে স্বর্গীয় সম্মিলন। তারা সেখানে সাজ সরঞ্জাম বসাবেন এবং বিভিন্ন উপাদান পরীক্ষা করে দেখবেন। এই মিশনটি হচ্ছে গত ৫ বছরে এই প্রথম মানুষবাহী মহাকাশ যাত্রা। আগামী বছর নাগাদ এই মহাকাশ কেন্দ্রকে সম্পূর্ণভাবে কার্যকর করার জন্য এটি হচ্ছে প্রয়োজনীয় ১১ বার যাত্রার মধ্যে তৃতীয়। মনে করা হচ্ছে এই নতুন মহাকাশ কেন্দ্রটি ১০ বছর সক্রিয় থাকবে। এই মহাকাশ কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের মহাকাশ কেন্দ্রের সময়সীমা পেরিয়ে চালু থাকতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের কেন্দ্রের অর্থায়ন ২০২৪ সালে শেষ হয়ে গেলে তা হয়তো বন্ধ করে দেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্রের আইন নাসাকে মহাকাশের ব্যাপারে চীনের সঙ্গে কার্যত কোনো রকম সহযোগিতায় যাওয়ার ব্যাপারে নিষিদ্ধ করেছে। তবে চীন ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা এবং প্রযুক্তিগত শক্তির দৃষ্টান্ত হিসেবে আগ্রাসী মনোভাব নিয়েই তার মহাকাশ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর চীনই হচ্ছে বিশ্বের তৃতীয় দেশ যারা মহাকাশে মানুষ পাঠাল।
আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে বাংলা অনুষ্ঠান।
বাংলাদেশ সরকার ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির অন্যতম সদস্য ঋণের ভারে জর্জরিত সুদানকে ৭৬,৬০,০০০ ডলার অনুদান হিসেবে দিয়েছে। বাংলাদেশের অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলে সাড়া দিয়ে সরকার এই সহায়তা দিয়েছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
দেশ অনেকটা নাটকীয়ভাবে তার অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ রাখতে শুরু করেছে। একসময় দেশটি ছিল অতি দরিদ্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তাই মন্তব্য করেছিলেন, বাংলাদেশে একটি তলাবিহীন ঝুড়ি। 46 বছর পর মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বলছে, বাংলাদেশে এখন বিস্ময়কর সফলতার এক ঠিকানা। দেশটির মাথাপিছু আয় এখন $2,227, ভারতের চেয়েও এগিয়ে রয়েছে। এই মুহূর্তে ভারতের মাথাপিছু আয় $1,947, পাকিস্তান অনেক পেছনে, দেশটির মাথাপিছু আয় $1,543। এই মুহূর্তে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে $45 বিলিয়ন। যাই হোক, কি এমন ঘটলো যে বাংলাদেশ একের পর এক চমক সৃষ্টি করছে? অর্থনীতিবিদরা বলছেন এর পেছনে রয়েছে তিনটি কারণ: রপ্তানি, সামাজিক অগ্রগতি ও অর্থনৈতিক দূরদর্শিতা। সিবিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন মনে করেন অর্থনৈতিক সক্ষমতার পাশাপাশি আরও তিনটি কারণ রয়েছে: সহানুভূতি, অর্থনৈতিক ডিপ্লোমেসি এবং রাজনৈতিক সদিচ্ছা।
সক্ষমতা কিছুটা তো বৃদ্ধি পেয়েছে, কিন্তু এটার একটা মূল হচ্ছে যে একটা ইকোনমি সিম্প্যাথি এবং লিডারশিপ, ইকোনমিক ডিপ্লোমেসি, এটারই আর কি আমি এইভাবেই ব্যাখ্যা করবো।
এই যখন অবস্থা, তখন আশঙ্কা খবর হলো বাংলাদেশ শ্রীলঙ্কাকে $20 কোটি অর্থ সহায়তা দিয়েছে। শ্রীলঙ্কার গণমাধ্যম প্রশ্ন তুলেছে, বাংলাদেশ স্বাবলম্বী হতে পারলে আমরা কেন পারব না? বুধবার অর্থ মন্ত্রণালয় আরও চমকপ্রদ খবর দিয়েছে। বলা হয়েছে আফ্রিকার হত দরিদ্র দেশ সুদানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ, $65 কোটি সহায়তা দিয়েছে IMF-এর ঋণের বোঝা কমাতে। IMF-এর কাছ থেকে দেশটি $5,10,000 কোটি ঋণ নিয়েছিল। অর্থনৈতিক সংকট এতটাই তীব্র, দেশটি ঋণ শোধ করতে পারছিল না। দেশে দেশে সাহায্য চেয়ে বার্তা পাঠানোর পর বাংলাদেশ এগিয়ে এসেছে। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় বলেছে সুদান অত্যধিক ঋণগ্রস্ত এবং দরিদ্র রাষ্ট্র। সরকার আশা করে এই অর্থায়ন দারিদ্র বিমোচনে সুদানের সংগ্রামকে আরও শক্তিশালী করবে। একসময় সুদান ব্রিটিশ কলোনি ছিল। এক চুক্তি বলে 1956 সালের 1 জানুয়ারি দেশটি স্বাধীনতা লাভ করে। স্মরণ করা যায় যে গত বছর আফ্রিকার আরেকটি দেশ সোমালিয়াকেও বাংলাদেশ $8 কোটি বেশি অর্থ সাহায্য দিয়েছিল, সেটাও ছিল IMF-এর ঋণ পরিশোধে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সদ্য বিজেপি ছেড়ে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসা নেতা মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা বলয় আজ তুলে নেওয়া হলো। তৃণমূল কংগ্রেস ছেড়ে মুকুল রায় যখন 3 বছর 8 মাস আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তখন কেন্দ্রীয় বাহিনীর ওয়াই পর্যায়ে নিরাপত্তা দেওয়া হয়েছিল তাকে। তারপর তার নিরাপত্তার মাত্রা আরও বাড়ানো হয়েছিল। এই সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে যাওয়া নেতা মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা বলয় আজ তুলে নেওয়া হলো। তৃণমূল কংগ্রেস ছেড়ে মুকুল রায় যখন 3 বছর 8 মাস আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তখন কেন্দ্রীয় বাহিনীর ওয়াই পর্যায়ের নিরাপত্তা দেওয়া হয়েছিল তাকে। পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনের আগে সেই নিরাপত্তা স্তর বাড়িয়ে জেড শ্রেণীর করা হয়েছিল। তাতে 33 জন CRPF জওয়ান 3 শিফটে ভাগ হয়ে তাকে নিরাপত্তা দিতেন। অতি সম্প্রতি বিজেপি ছেড়ে সপুত্র তৃণমূল কংগ্রেসে ফিরে আসার পর পশ্চিমবঙ্গ সরকার তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। তখনই মুকুল রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে জানিয়েছিলেন তার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নিতে, কিন্তু কেন্দ্র থেকে সে ব্যাপারে কোনো চিঠি দেওয়া হয়নি বা কোনো যোগাযোগ করা হয়নি। শেষ পর্যন্ত আজ ওর CRPF বাহিনীকে তুলে নেওয়া হয়েছে। এখন থেকে মুকুল রায়ের নিরাপত্তায় নিয়োজিত থাকবে রাজ্য পুলিশ। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
একটি নতুন গবেষণায় বলা হচ্ছে COVID-19 ডেল্টা প্রকরণটি প্রথমে যুক্তরাজ্যে শনাক্ত আলফা প্রকরণের চেয়ে অনেক বেশি সংক্রামক এবং মারাত্মক। তবে সুখবর হচ্ছে কিছুটা কম হলেও টিকা এক্ষেত্রেও অনেকটাই কার্যকর। বহনযোগ্য রোগের গতি নির্ধারক হার্ভার্ড TH চান স্কুল অফ পাবলিক হেলথ সেন্টারের সংক্রামক ব্যাধি বিভাগের সহযোগী অধ্যাপক বিল হ্যানেচ বলছেন, অন্যান্য প্রকরণের চেয়ে ডেল্টা বিশ্বব্যাপী একটি উদ্বেগজনক প্রকরণ। ধনী দেশগুলোর বাইরে টিকা প্রদান যখন অত্যন্ত ধীর গতিতে চলছে, তখন সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটির জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক উইলিয়াম পাউডারলি বলেন, বিশ্বের বেশিরভাগ মানুষই অস্বাভাবিক ঝুঁকির সম্মুখীন। এই ডেল্টা প্রকরণটি প্রথমে ভারতে শনাক্ত হয়। সম্ভবত সে দেশে এই রোগ সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার পেছনে ডেল্টা প্রকরণটি দায়ী। যুক্তরাজ্যে যখন এই প্রকরণটি ছড়ালো, তখন তা কয়েক সপ্তাহের মধ্যেই আলফা প্রকরণকে ছাড়িয়ে গেল। বর্তমানে যুক্তরাজ্যে এই ডেল্টা প্রকরণই নতুন সংক্রমণের 90% জন্য দায়ী বলে সরকারি সংখ্যায় জানা যায়। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক পরিচর্যা বিভাগের অধ্যাপক আজিজি শেখ বলেন, যে গতিতে এ রোগ ছড়াচ্ছে তা রীতিমতো আশঙ্কাজনক। আগামী মাসে টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য জাপান, টোকিও এবং তার আশপাশের করোনা ভাইরাসের কারণে আরোপিত জরুরি অবস্থা ক্রমশই শিথিল করবে বলে আজ বৃহস্পতিবার তাদের পরিকল্পনা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ঘোষণা করেন যে রোববার জরুরি অবস্থা শেষ হলে সরকার আধা জরুরি অবস্থা অবস্থায় সরে আসবে। তবে এই শিথিল বিধিনিষেধ অলিম্পিক্স শুরুর মাত্র 12 দিন আগে 11 জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। অনুমান করা হচ্ছে অলিম্পিক্সের খেলা যে জায়গাগুলোতে হবে সেখানে সরকার সর্বাধিক 10,000 দর্শককে প্রবেশ করতে দেবে। জাপানি রাজধানী এবং তার আশপাশে কোভিড-19 প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গোড়াতে প্রথমে এক মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছিল এবং তা মে মাসের শেষের দিকে এর মেয়াদ বৃদ্ধি করা হয়। এই রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সেখানে অলিম্পিক্স অনুষ্ঠানের বিরুদ্ধে বিশেষত চিকিৎসা বিশেষজ্ঞদের আপত্তি সোচ্চার হয়ে ওঠে এবং তারা সুগাকে এই খেলা বন্ধ করতে বলেন। গত বছর করোনা ভাইরাসের কারণে টোকিও অলিম্পিক্স স্থগিত করা হয়েছিল, এবছরও বিদেশি দর্শকদের উপস্থিতি নিষিদ্ধ। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অব আমেরিকা থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে রয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ, বাংলাদেশ ও ভারতের চলতি ঘটনাবলী নিয়ে রিপোর্ট এবং অন্যান্য পরিবেশনা। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশ সরকার করোনা দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন উৎস থেকে করোনা ভাইরাসের টিকা সংগ্রহের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে আহমদ কায়কাউস এমন তথ্য জানিয়ে বলেন, আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি পুনরায় শুরু করার প্রত্যাশা করছে সরকার।
আমরা কিন্তু কারো দয়া চাই না। বাংলাদেশ সরকার সবসময় বলছেন যে আমাকে ফ্রি দরকার নাই, টাকা দিয়ে কিনবো, যেখানে পাওয়া যায় সেখানেই কেনা হবে। এবং আমরা কিন্তু অনেক দূর এগিয়েছি। আমরা প্রত্যাশা করছি যে জুলাই মাস থেকে আমরা হয়তো আবার মাসের স্কেলে শুরু করতে পারব।
ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা টিকা দিয়ে গত 7 ফেব্রুয়ারি সারা দেশে গণ টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর ভারত টিকা রপ্তানি বন্ধ করে দিলে 26 এপ্রিল থেকে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকাদান কার্যক্রম স্থগিত করে দেয় সরকার। ভারত থেকে আমদানি করা অ্যাস্ট্রাজেনিকা টিকার মজুদ প্রায় শেষ হয়ে যাওয়ায় 14 লাখের উপর মানুষের দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, টিকা আমদানির পাশাপাশি সরকার বাংলাদেশেও টিকা উৎপাদন করার বিষয়ে বিভিন্ন দেশের টিকা উৎপাদনকারী কোম্পানিগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে হাইব্রিড ধানের জনক অধ্যাপক ইউয়ান লিংপিং স্মরণে এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জি মিং বলেন, করোনা সংক্রমণ রোধে বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে টিকা সহযোগিতা অব্যাহত রাখবে তার দেশ। তিনি বলেন, চীনের অভ্যন্তরে ও আন্তর্জাতিক বাজারে করোনা টিকার ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশ সরকার ও জনগণকে এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করা হচ্ছে। লি জিমিং বলেন, করোনা প্রতিরোধে বাংলাদেশকে উপহার হিসেবে ইতিমধ্যেই 2 দফায় 11 লাখ ডোজ টিকা দেয়া হয়েছে। অপরদিকে দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে প্রাণহানি ও সংক্রমণ 2 বেড়েছে। আর সরকারের দেয়া তথ্য মোতাবেক এই সময় করোনায় মারা গেছেন 63 জন এবং নতুন আক্রান্ত হয়েছেন 3,840 জন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
রাজধানী ঢাকায় করোনা ভাইরাসের ডেল্টা ধরন ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে বলে গবেষণায় তথ্য মিলেছে। আন্তর্জাতিক উদারময় গবেষণা প্রতিষ্ঠান ICDDRB পরিচালিত ওই গবেষণায় এমন তথ্য আসার পর নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ভারত থেকে আসা করোনা ডেল্টা ধরনটি সীমান্ত এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এই এলাকায় সংক্রমণ ও মৃত্যু বেড়ে গেছে। গত কয়েকদিন ধরে ঢাকায় দ্বিগুণ হারে রোগী শনাক্ত হওয়ার মধ্যেই বৃহস্পতিবার ICDDRB তথ্যটি প্রকাশিত হয়। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে গবেষণা প্রতিবেদন প্রকাশ না করলেও গবেষণা ফলের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, গত মে মাসের শেষ সপ্তাহ ও জুন মাসের প্রথম সপ্তাহে ঢাকা থেকে 60টি নমুনা সংগ্রহ করে গবেষণা চালানো হয়। এতে দেখা যায় 68% নমুনা ডেল্টা ভ্যারিয়েন্টের। ICDDB জানিয়েছে গবেষণা প্রতিবেদনটি সংস্থার নিয়ম অনুযায়ী পরবর্তীতে প্রকাশ করা হবে। উল্লেখ্য যে করোনা ভাইরাসের বিস্তার ও গতি প্রকৃতি নিয়ে ICDDB বাংলাদেশ সরকারের রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা সংস্থা IEDCR এর সঙ্গে যৌথভাবে কাজ করছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। NTV-তে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর TV-তে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
এবারের পরিবেশনা নারী কণ্ঠ, উপস্থাপন করছেন সঞ্জানা ফিরোজ।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নারী কণ্ঠ। আজ নারী কণ্ঠে আপনাদের শোনাবো জুবাইদে গুলশানের কথা। তিনি রয়েছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।
আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং। তো আমি এখানে আমাদের ক্যালিফোর্নিয়া স্টেট পাবলিক হেলথ ডিপার্টমেন্টের যে নিউক্লিয়ার রেগুলেটরি যে এজেন্সি, সেটাতে আমি কাজ করছি। আমাদের কাজ হলো, প্রধান গোল বা অবজেক্টিভ হলো যে রেডিওঅ্যাকটিভ পদার্থের ব্যবহারের জন্য যে হেলথ হ্যাজার্ডটা তৈরি হয়, সেটা থেকে পাবলিক, ওয়ার্কার এবং পরিবেশকে প্রোটেক্ট করা। রেডিওঅ্যাকটিভ ম্যাটেরিয়ালের বা নিউক্লিয়ার রেডিওঅ্যাকটিভ পদার্থের ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে হয়। যেমন ধরুন, ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন গবেষণা ক্ষেত্রে, বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে এর প্রচুর ব্যবহার রয়েছে। বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে নিউক্লিয়ার রেডিওঅ্যাকটিভ পদার্থের ব্যবহার একদমই এখন অপরিহার্য। বিভিন্ন ডায়াগনস্টিক প্রসেসে, যেমন ধরুন এক্সরে, সিটি স্ক্যানের নাম আপনারা সবাই শুনেছেন, এগুলোতে রেডিওঅ্যাকটিভ পদার্থ ব্যবহার করা হয় ডায়াগনস্টিক প্রসেস হিসেবে। আবার বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে, এবং সেই সব চিকিৎসার সময়ে যেই অর্গানিজেশন এই রেডিয়েশনটা প্রয়োগ করতে হবে। রেডিয়েশন যেমন আমাদের রোগীকে এখানে এই অসুখ থেকে মুক্ত করছে, তেমনই আবার এর ভুল প্রয়োগে বা ভুল জায়গায় প্রয়োগে বিশেষ ক্ষতি সাধন করতে পারে। যেমন আমি বলতে পারি যে রেডিয়েশন যেমন ক্যান্সার ট্রিটমেন্ট করছে, তেমনই আবার রেডিয়েশনের অতিমাত্রায় ভুল প্রয়োগের জন্য ক্যান্সারের সৃষ্টি হতে পারে। তো এই জিনিসগুলো যেন না হয়, এই সুযোগগুলো যেন আমাদের যে ক্ষেত্রগুলো, চিকিৎসা ক্ষেত্র বা আমি যে ইন্ডাস্ট্রি বললাম বা গবেষণা ক্ষেত্র বললাম, এই জায়গাগুলোতে সুযোগগুলো না আসে, তার জন্য বিভিন্ন স্ট্যান্ডার্ড বা লিমিট মেনটেন করতে হয়। সেই জিনিসগুলোকে, সেই স্ট্যান্ডার্ডগুলোকে সেট করার যে দায়িত্ব, যে টেকনিক্যাল রিভিউ যে প্রয়োজন রয়েছে বা টেকনিক্যাল যে নো হাউটা দেবার প্রয়োজন রয়েছে, সেগুলোর জন্য আমাদের কন্ট্রিবিউট করতে হয়, আমাদের জ্ঞানকে সেখানে প্রয়োগ করতে হয়। সেটাই এটার মূল উদ্দেশ্য, যে যারা কাজ করছে তারাও কিন্তু এক্সপোজড হচ্ছে রেডিয়েশনের এই ক্ষেত্রে। তো কিন্তু রেডিয়েশন, আমি যেমন বললাম যে রেডিয়েশন আমরা প্রয়োগ করছি আমাদের প্রয়োজন অনুযায়ী, কিন্তু প্রকৃতিতেও রেডিয়েশন রয়েছে। কিন্তু সেই রেডিয়েশন আমাকে ক্ষতি করছে না। তার মানে যে একটা সার্টেন লিমিটের মধ্যে থাকলে আমরা ক্ষতি পর্যায়ে যাব না, তো সেই লিমিটগুলো সেট করা এবং সেই লিমিটগুলো আমাদের জনগণ, আমাদের যারা ওয়ার্ক করছেন, যারা ব্যবহার করছেন, তারা এই লিমিটের মধ্যে থাকছেন কি না, এই বিষয়টা দেখার যে রেগুলেশনটা, যে রেগুলেটরি যে এজেন্সি, সেটাই হচ্ছে আমার এজেন্সি এবং আমাদের এটাই কাজ। এবং আমাদের এখানে আমাদের অনেক ইন্সপেক্টর রয়েছেন যারা নিয়মিত ইন্সপেকশনে যাচ্ছেন এবং এগুলো ঠিক মতো প্রয়োগ হচ্ছে কি না সেগুলো তারা দেখছেন। এবং শুধুমাত্র লিমিট নয়, যেই ফ্যাসিলিটিতে এক্সরে ব্যবহার করা হয়, যেই ফ্যাসিলিটিতে ক্যান্সারের চিকিৎসা করা হয়, যেই ফ্যাসিলিটিতে, যেই ইন্ডাস্ট্রিতে রেডিও অ্যাক্টিভ পদার্থের ব্যবহার করা হয় বিভিন্ন কারণে, সেখানে যে যে ফ্যাসিলিটি, ফ্যাসিলিটিটা বিশেষভাবে তৈরি করতে হয়, যে কোনো ফ্যাসিলিটিতে এটা ব্যবহার করা ঠিক নয়, কারণ তাতে যারা আশেপাশে রয়েছেন তাদের ক্ষতি হবে বা ক্ষতি হতে পারে। সেজন্য তাদের এই যে যেভাবে এই টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং ডিজাইন বা কনস্ট্রাকশন করতে হবে সেগুলো দেখাটাও আমার এজেন্সির একটা কাজ। আমি বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে মাস্টার্স করেছি, করে আমি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন তখন নাম ছিল, সেখানে আমি যোগদান করি এবং বাংলাদেশের একমাত্র যেই রিসার্চ রিয়্যাক্টর ছিল তখন, নিউক্লিয়ার রিসার্চ রিয়্যাক্টর, সেখানে আমি কাজ করার সুযোগ পাই। তখন থেকেই আমার আমি সিদ্ধান্ত নিই যে আমি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করব। আমি তখন অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে অরেগন স্টেট ইউনিভার্সিটিতে আসি এবং সেখানে পড়াশোনা করি, এবং পড়াশোনা শেষে আমি সেখান থেকে ক্যালিফোর্নিয়া স্টেটের, প্রথম থেকে আমি ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্টে ফিজিসিস্ট হিসেবে জয়েন করি। এবং সেই আমার যাত্রা, সেখান থেকে আমি দীর্ঘ ২৫ বছর সেই ডিপার্টমেন্টেই আছি। হ্যাঁ, নিশ্চয়ই বাংলাদেশে, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন আমি বললাম, তারা রয়েছেন যারা এই দিকগুলো দেখেন। বাংলাদেশেও নিউক্লিয়ার ম্যাটেরিয়ালের যথেষ্ট ব্যবহার রয়েছে, বিশেষ করে রয়েছে হলো চিকিৎসা ক্ষেত্রে, এবং তারা সম্পূর্ণভাবেই বাংলাদেশের অ্যাটমিক এনার্জি কমিশনের যে রেগুলেশনস তার আওতায় আছে। এবং বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের যে রেগুলেশনের, তারা যে গাইডেন্সটা ফলো করেন সেটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন যেটা, তাদের গাইডেন্স ফলো করা হয় এবং সম্পূর্ণ সেফগার্ড বা বিধি নিষেধ যেগুলো স্ট্যান্ডার্ডস, সেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। আমরা এখানে ২৫ বছর আছি। আমরা এখানে স্যাক্রামেন্টো, ক্যালিফোর্নিয়ার রাজধানী শহর স্যাক্রামেন্টোতে বাস করছি ২৫ বছর। স্যাক্রামেন্টো এবং এর আশপাশের যে শহরগুলো, এগুলোর যে বাংলাদেশি যারা আছেন তাদের নিয়ে আমরা এই গ্রেটার স্যাক্রামেন্টো বাংলাদেশি কমিউনিটিকে আমাদের সামনেই ছোট থেকে বড় হতে দেখেছি। এবং প্রথমে চার পরিবার ছিল, এখন চার পরিবার থেকে ২১০ পরিবারে সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশি কমিউনিটি। আর এর সঙ্গে আমরা সেই প্রথম থেকেই সবসময় জড়িত ছিলাম। আমরা চেষ্টা করেছি যে বিভিন্ন বিশেষ দিনে, যেমন ঈদে, ২১শে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, এসব বিশেষ দিনগুলো উদযাপিত করে এর মাধ্যমে আমরা আমাদের কমিউনিটির সবাইকে একত্রিত করার এবং সবার সঙ্গে সবার পরিচিত হওয়ার সুযোগ তৈরি করার চেষ্টা করেছি, সাধ্যমতো চেষ্টা করেছি বা করছি এখনও, যে আমাদের নতুন জেনারেশন তারাও যেন এই সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে। এবং আমরা যেটুকু করতে চেষ্টা এখনও করছি সেটাতে আমাদের বাংলাদেশিদের, বিদেশে থাকলেও হৃদয়ে সবার বাংলাদেশ, সবাই বাংলাদেশকেই মিস করে, বাংলাদেশের সংস্কৃতিকে মিস করে, তো সেটা যেন সবাই এখানে একটু হলেও স্বাদ পায়। এবং আমাদের বাচ্চারা, আমাদের যে নতুন জেনারেশন, তারা আমাদের বাংলাদেশের ভাষা, সংস্কৃতি, গান, নাচ, কবিতা, এগুলোর সাথে যেন সম্পৃক্ত হতে পারে। এবং আমরা দেখছি যে তারা যথেষ্ট সচেতন এবং তারা যথেষ্ট আগ্রহী এসব বিষয়ে। আমি আমাদের যে সংস্কৃতি, বাংলা ভাষা, এটাকে এদেশের সংস্কৃতির সঙ্গে অথবা এদেশের যে আমার প্রফেশনাল লেভেলে যাদের সঙ্গে আমার আনাগোনা, তাদের মধ্যেও পরিচয় করিয়ে দিতে চাই বলে আমি চেষ্টা করি। আমি আমাদের অফিসে ফান্ড রেজিং প্রোগ্রাম হয় প্রত্যেক বছর, সেখানে আমি বাংলা গান পরিবেশন করি। আমি ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের বিভিন্ন বিশেষ বিশেষ ছবিগুলো দেখাই এবং সেখানে কিছুটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে এটা কত সুন্দর একটা ভাষা বা সুন্দর একটা সংস্কৃতি, আর এদেশ আমাকে অনেক দিয়েছে, সেজন্য বিনিময়ে আমিও কিছু দিতে চাই। এবং আমি খুশি যে আমি ক্যালিফোর্নিয়ার জনগণকে, আমেরিকার জনগণকে আমার সেবা দান করছি। এই যে পাবলিক এবং এই যে পরিবেশ, এটাকে আমি যে রেডিয়েশন হেলথ হ্যাজার থেকে মুক্ত রাখার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, এটা আমি মনে করি যে আমার একটা প্রচেষ্টা।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের নারী কণ্ঠ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। সুদান বিষয়ে প্যারিস সম্মেলনে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রশাসক সামান্থা পাওয়ার ঘোষণা করেন যে 2019 সালের সুদানের স্বৈরাচারী শাসকের পতন পুনরায় নিশ্চিত করে যে হৃদয়ের স্পন্দন তাসে যেখানেই ঘটুক সেই হৃদয় মর্যাদা খুঁজে বেড়ায়, মহিমান্বিত হতে চায়। স্বৈর শাসকেরা যতটাই স্বাচ্ছন্দ্যবোধ করুক, যতটাই তাদের ভুলভ্রান্তিকে তারা দূরে সরিয়ে রাখুক, যারা বহু দশক ধরে ক্ষমতা আঁকড়ে ধরে থাকেন তারা জনগণের ইচ্ছা শক্তি থেকে মুক্ত হতে পারেন না। যুক্তরাষ্ট্র সেই সুদানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে যারা গণতান্ত্রিক হস্তান্তরের কর্মসূচি হাতে নিয়েছে। প্রশাসক সামান্থা পাওয়ার সুদানের জনগণ পরিচালিত সরকারকে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারে, বিশেষত মহিলাদের অধিকারের নিমিত্ত যে পদক্ষেপ নিয়েছে তিনি তার প্রশংসা করেন। সুদান যখন স্বৈরশাসক উমার আল বাশিরের দুঃশাসনের কালিমা মুছে ফেলতে উদ্যোগী হয়েছে, দারফুরে তখন চলছে ভয়াবহ সহিংসতা, পর্যায়ক্রমে মিলিশিয়া বাহিনীর হামলা ও বর্বরতা। সামান্থা পাওয়ার বলেন, সরকার শান্ত পরিস্থিতি ফিরে আনতে সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। তিনি বলেন, আমরা এই অঞ্চলে একটি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অব্যাহত আলোচনা চালানোর আবেদন জানাচ্ছি, যে অঞ্চলটি প্রত্যক্ষ করেছে বহু দশকের বর্বরতা ও যন্ত্রণা। বেসামরিক অন্তর্বর্তীকালীন সরকার সুদানি জনগণের দৈহিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সুদানি পাউন্ড বিতরণ করার সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা উন্নয়নে সহায়ক হয়েছে। ব্যক্তিগত খাতে নিয়ন্ত্রণের পরিকল্পিত সংস্কার আকাঙ্ক্ষিত বিনিয়োগকে আকৃষ্ট করেছে। জ্বালানি ভর্তুকি অপসারণের সিদ্ধান্ত ছিল এক বলিষ্ঠ পদক্ষেপ, যা জাতীয় বাজেটের পরিকল্পনায় সহায়তা করে এবং যা IMF-এর ঋণ মকুব করতে সাহায্য করেছে। তবে সুদানের ঋণদাতা ও অংশীদারদেরকেও তাদের ভূমিকা রাখতে হবে। সেই প্রয়াসে প্রধান পদক্ষেপ হবে সুদানের বহু বছরের অর্জিত $60 বিলিয়ন ঋণ মকুব করা। যুক্তরাষ্ট্র ঋণ মকুফের এক প্রধান প্রবক্তা। যুক্তরাষ্ট্র সম্প্রতি সুদানকে $1.15 বিলিয়ন একটি সহায়তা ঋণের যোগান দিলে সুদান সেই অর্থ দিয়ে তাদের বিশ্বব্যাংকের ঋণ পরিশোধ করে, যা ছিল অতিরিক্ত সহায়তার পদ উন্মুক্ত করার বিশেষ এক পন্থা। যুক্তরাষ্ট্র বাদবাকি অর্থনৈতিক ক্ষতিপূরণে অতিরিক্ত অনুদান দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। এক ইচ্ছা ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও সুইডেন। সুদানের অর্থনীতিকে দ্রুত সচল করতে এবং কোভিড মহামারী পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত সহায়তা নিশ্চিত করতে এই সাহায্য হবে একান্ত অপরিহার্য। যুক্তরাষ্ট্র সুদানের গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কারের সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং সেই সঙ্গে বিশ্ব সমাজে পুনরায় সম্পৃক্ত হতে সহায়তা দিয়ে যাবে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা ও তত্ত্বাবধানে ছিলেন সলিম হোসেন এবং সাজানা ফিরোজ। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
This program has come to you from the Voice of America, Washington. Voice of America, Washington. শুরু হলো বাংলা অনুষ্ঠান।